রমাদান উপলক্ষে রেইন ড্রপসের বিশেষ লেকচার সিরিজ কোরআনের দোয়া। এই সিরিজে আলোচিত হবে কোরআনে বর্ণিত নবী ও নেককার বান্দাদের করা 30টি দোয়া যা গোটা দুনিয়াকে বদলে দিয়েছে।
বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া বদলানো 30 দোয়া সিরিজে আপনাদের স্বাগতম। এই পর্বে আমরা নূহ আলাইহি ওয়াসাল্লামের দোয়া সম্পর্কে জানব। সূরা নূহতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটি বর্ণনা করেন।
رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَلَا تَزِدِ الظَّالِمِينَ إِلَّا تَبَارًا।
অর্থ, হে আমার পালনকর্তা, আপনি আমাকে, আমার পিতামাতাকে, যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করে তাদেরকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা করুন এবং জালেমদের কেবল ধ্বংসই বৃদ্ধ করুন। সূরা নূহ আয়াত 28। এই দোয়াটি কুরআনের সবচেয়ে বিস্তৃত ও পূর্ণাঙ্গ দোয়াসমূহের একটি। দোয়াটির ব্যাখ্যা জানার আগে আসুন আমরা একটু আলোকপাত করি নূহ আলাইহি ওয়াসাল্লাম আসলে কে ছিলেন। যে নবীর কথা কোরআনে 40 বার উল্লেখ করা হয়েছে তাকে প্রথম রাসুল হিসেবে বর্ণনা করা হয়েছে। এখানে জেনে রাখা ভালো, অবশ্যই আদম আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রথম নবী, তবে পৃথিবীতে প্রথম রাসুল ছিলেন নূহ আলাইহি ওয়াসাল্লাম। নূহ আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে খুব কঠিন সময় পার করেন, কারণ তার জাতি দুনিয়াতে সর্বপ্রথম শিরকি কার্যক্রম শুরু করেছিল। শয়তান এই কাজ করিয়েছিল ধাপে ধাপে তাদেরকে ধোঁকা দিয়ে। তারা কয়েকজন ধার্মিক ব্যক্তির নামে মূর্তি বানিয়ে সেই মূর্তির পূজা করত। আল্লাহ বলেন,
وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا।
তারা বলছে, তোমরা তোমাদের উপাস্যদের ত্যাগ করো না এবং ত্যাগ করো না ওয়াদ, সুয়া, ইয়াগুজ, ইয়াউক ও নসরকে। ইমাম ইবনে জারির আত তবারি 224-310 এ উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেন, এই পাঁচ ব্যক্তি ছিল আদম ও নূহ আলাইহিসসালাম এর মধ্যবর্তী সময়ের কয়েকজন নেক বান্দা। অনেক মানুষ তাদের পদাঙ্ক অনুসরণ করত। এই পাঁচ ব্যক্তি মারা যাবার পর তাদের অনুসারীরা বলল, আমরা যদি তাদের প্রতিকৃতি বা মূর্তি নির্মাণ করি তাহলে সেই মূর্তিগুলো দেখে তাদের কথা মনে হবে, আর আমরাও আল্লাহর উপাসনার প্রতি অধিক আগ্রহী ও মনোযোগী হতে পারব। এ মনে করে তারা তাদের মূর্তি তৈরি করল। এই লোকদের মৃত্যুর পর এলো দ্বিতীয় প্রজন্ম। তাদের কাছে এসে ইবলিশ শয়তান বলল, তোমাদের পূর্বপুরুষরা তো এদেরই উপাসনা করত, এই পাঁচ ব্যক্তির উসিলায় বৃষ্টি কামনা করত। এভাবে শয়তানের প্ররোচনায় পড়ে তারা আল্লাহকে ভুলে যায় আর এই মূর্তিগুলোর উপাসনা আরম্ভ করে। তাই প্রকৃতপক্ষে নূহ আলাইহি ওয়াসাল্লাম প্রথম নবী এবং রাসুল যিনি শিরকের বিরুদ্ধে লড়াই করেছেন। এই মহান নবীর নামে কুরআনে আল্লাহ একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন, যেখানে আল্লাহ বর্ণনা করেছেন নূহ আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ তীব্র মানসিক যন্ত্রণা ভোগ করার পরেও পরম ধৈর্যের সাথে মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিয়ে গেছেন। তিনি মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেন সুদীর্ঘ 950 বছর ধরে। সুবহানাল্লাহ, এত বিশাল আয়ু তো আমরা কল্পনাই করতে পারি না। আমরা শেষ নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের গড় আয়ু সাধারণত 60-70 বছরের মতো হয়ে থাকে, কিন্তু পূর্বের জাতিসমূহের দুনিয়াবী আয়ু অনেক বেশি ছিল। এই দীর্ঘ 950 বছরের নবুয়ত ও রিসালাতের জীবন ইসলামের বাণী প্রচারের জন্য নূহ আলাইহিস সালামের জাতি তাকে চরমভাবে হেয় প্রতিপন্ন করে। আল্লাহ তাআলা কুরআনে এই অবস্থা বর্ণনা করে বলেন,
وَإِنِّي كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوا أَصَابِعَهُمْ فِي آذَانِهِمْ وَاسْتَغْشَوْا ثِيَابَهُمْ وَأَصَرُّوا وَاسْتَكْبَرُوا اسْتِكْبَارًا।
অর্থ, তারা নিজেদেরকে কাপড় দিয়ে ঢেকে নাই, অর্থাৎ যখনই নূহ আলাইহিস সালামকে তারা আসতে দেখত তখন তার কথা না শোনার জন্য নিজেদের মুখ কাপড় দিয়ে ঢেকে ফেলত। সূরা নূহ আয়াত 7। এরপরেও নূহ আলাইহিস সালাম তার কওমকে দিনে রাতে প্রকাশ্যে গোপনে সর্ব উপায়ে ইসলামের পথে ডাকতেন, শিরক ত্যাগ করে তাওহিদ প্রতিষ্ঠার আহ্বান করতেন। কিন্তু তার জাতির লোকেরা তাকে এতই ঘৃণা করত যে তাকে আসতে দেখলে কাপড় দিয়ে মুখ ঢেকে ফেলত, কানে আঙ্গুল দিত, জেদ করত, বেয়াদবি করত। সুবহানাল্লাহ, আমাদের কেমন লাগবে যদি আমরা কারো কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাই আর তারা চরম ঘৃণার বশবর্তী হয়ে তাদের কাপড় দিয়ে মুখ ঢেকে ফেলে? এমন হলে তো আমরা দ্বিতীয়বার সেখানে যেতেই চাইব না। কিন্তু নূহ আলাইহিসসালাম দাওয়াত চালিয়ে গেছেন। নূহ আলাইহিসসালাম ছিলেন মানব সভ্যতার শুরুর দিকের নবী। তার সময়ে পৃথিবীতে মানুষের সংখ্যা এতই কম ছিল যে সবাই সবাইকে চিনত। এরকম অবস্থায় নূহ আলাইহিসসালাম যেখানেই যেতেন সেখানে তিনি এমন হীন আচরণের শিকার হতেন। কিছু মুফাসসিরগণের মতে নূহ আলাইহিসসালামের 950 বছরের নবুয়তের এই জীবনে তার অনুসারে ছিল মাত্র 80 জন মুমিন নরনারী। এতেই আমরা বুঝতে পারি কি অপরিসীম ধৈর্য নিয়ে তিনি রিসালাতের দায়িত্ব পালন করেন, যেখানে সর্বোচ্চ চেষ্টার পরেও 950 বছরে মাত্র 80 জন হকের দাওয়াত গ্রহণ করে। এমনও হতে পারে যে এই 80 জন একদম শুরুর দিকেই ইসলামের দাওয়াত কবুল করে নেয়, বাকি পুরোটা জীবন তার দাওয়াতে একজন মানুষও সাড়া দেয় নাই। আল্লাহু আলম। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা যখন কোথাও ইসলামের পথে মানুষকে আহ্বান করব, ইসলামের পক্ষে কোনো কাজ করব, আমরা যেন ফলাফল না দেখে হতাশ না হয়ে যাই। এমনও হতে পারে আমাদের দাওয়াতে খুবই সামান্য কিছু মানুষ হকের পথে এসেছে, অথবা একজনও ইসলামের দাওয়াত কবুল করেনি, সেক্ষেত্রে নিরাশ হওয়া যাবে না। অবশ্যই আমরা চাই প্রতিটা মানুষই যেন ইসলামের পথে আসে। আমরা দৃশ্যমান ফলাফল দেখতে চাই, কিন্তু ফলাফল আল্লাহর হাতে। আমাদের প্রচেষ্টা যতই চমৎকার হোক না কেন, যত ত্যাগ স্বীকারের মাধ্যমে আমরা ইসলামের জন্য কাজ করি না কেন, ফলাফল সবসময় আল্লাহর ইচ্ছায় নির্ধারিত হবে। আমাদের দায়িত্ব ইসলামের পথে সর্বোচ্চ দৃঢ়তার সাথে কাজ করে যাওয়া, মানুষকে হেদায়েতের পথে ডাকা, কিন্তু হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ যাকে চাইবেন সে হেদায়েত প্রাপ্ত হবে, বাকিরা হবে না। আল্লাহ চাইলে আমরা আমাদের কাজে সফল হব, না চাইলে দৃশ্যমান সফলতা আসবে না। এত লম্বা সময় মানুষকে ইসলামের পথে ডাকার পর অবশেষে নূহ আলাইহিসসালাম বিপদগামী কওমের ধ্বংসের জন্য দোয়া করলেন। আমরা ইতোপূর্বে মূসা আলাইহিসসালামের দোয়া নিয়ে আলোচনা করেছিলাম, একই রকম ঘটনা নূহ আলাইহিসসালামের ক্ষেত্রেও ঘটে। যখন নূহ আলাইহিসসালামের কাছে ওহির মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে আর কেউ হকের পথে আসবে না, তখনই প্রায় 1000 বছর ধরে রিসালাতের দায়িত্ব পালনের পর নূহ আলাইহিসসালাম এই দোয়াটি করেন। অর্থ, হে আমার রব, আমাকে, আমার পিতামাতাকে, যে আমার ঘরে ইমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং মুমিন নারী পুরুষদেরকে ক্ষমা করুন, এবং ধ্বংস ছাড়া আপনি জালিমদের আর কিছুই বাড়িয়ে দেবেন না। সূরা নূহ আয়াত 28। নূহ আলাইহিসসালামের এই দোয়াতে আমাদের জন্য কিছু চমৎকার শিক্ষণীয় বিষয় আছে। তিনি দোয়া করা শুরু করেছেন আল্লাহর কাছে নিজের ক্ষমা প্রার্থনার মাধ্যমে। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। একজন মহান নবী হওয়া সত্ত্বেও যার কোনো গুনাহ নেই, তিনি দোয়া শুরু করেছেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে। এর মাধ্যমে আল্লাহর প্রতি চরম বিনয়ী মনোভাবের প্রকাশ পায়। আমরা যে সর্বক্ষেত্রে আল্লাহর মুখাপেক্ষী তার সাক্ষ্য দেওয়া হয়। এর মাধ্যমে বোঝা যায় আমাদের প্রতি আল্লাহর রহমতের ক্ষেত্রে প্রধান বাধা আমাদের নিজেদের পাপ। আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও এর প্রতিফলন দেখতে পাই। সারাদিনের সালাত, জিকির, দানসহ সকল ইবাদত শেষে রাতে ঘুমোতে যাওয়ার আগে তিনি 70 বার, কোনো কোনো বর্ণনা অনুসারে 100 বার আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন। তার জীবনে তিনি কোনো গুনাহের কাজ করেননি, দুনিয়ার বুকে সর্বোত্তম জীবন ছিল তার। তারপরেও তিনি দৈনিক 70 বার করে আল্লাহর নিকট ক্ষমা চাইতেন, এবং সুবহানাল্লাহ, এরপর তিনি ঘুম থেকে উঠে অর্ধেক রাত, কখনো 1/3, কখনো 2/3 সময় তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতেন। অবস্থা এমন হতো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে উঠেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে জিজ্ঞেস করতেন, যদি তার জীবনে সামনে পিছনে কোনো গুনাহ নাই থাকে তাহলে কেন তিনি এত সময় ধরে কষ্ট করে ইবাদত করেন? তিনি উত্তরে বলেন, আমার কি আবদান শাকুরা হওয়া উচিত না? আবদান শাকুরা অর্থ কৃতজ্ঞ বান্দা। এভাবে রবের কাছে ক্ষমা চাওয়ার প্রকৃত অর্থ শুধুমাত্র ক্ষমা প্রার্থনা নয়, একই সাথে আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা, আমাদের প্রতি আল্লাহর অফুরন্ত রহমত, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশে আমাদের অপারগতা, সব কিছু সাক্ষ্য দেওয়া হয়। নূহ আলাইহিসসালাম নিজের পরে তার পিতামাতার জন্য ক্ষমা প্রার্থনা করেন। তাফসির বিশারদগণ নূহ আলাইহিসসালামের পিতামাতার নাম উল্লেখ করে বর্ণনা করেছেন যে তারা বিশ্বাসে ছিলেন, তাই নূহ আলাইহিসসালাম তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। সুবহানাল্লাহ, ইসলামে পিতামাতাকে সুমহান মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ সূরা ইসরাতে বলেন,
وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرُ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا
অর্থ, আর তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ আচরণ করবে। তাদের একজন অথবা উভয়েই যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সাথে সম্মানজনকভাবে কথা বলো, আর তাদের উভয়ের জন্য দয়াপরবশ হয়ে বিনয়ের ডানা নত করে দাও এবং বলো, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন। সূরা আল ইসরা আয়াত 23-24। এই দুই আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা দুইটি বিষয়ের প্রতি নির্দেশ দিয়েছেন, কেবলমাত্র আল্লাহর ইবাদত করা আর পিতামাতার প্রতি কর্তব্য পালন করা। কেননা উভয় কাজই প্রায় সমান গুরুত্বপূর্ণ, তবে অবশ্যই কেবল এক আল্লাহর ইবাদত করা গুরুত্ব বেশি। নূহ আলাইহিসসালাম নিজের ক্ষমা চাওয়ার পরপরই তার পিতামাতার জন্য ক্ষমা প্রার্থনা করলেন। আমাদের সমাজে বিশেষ করে যুবক যুবতীদের জন্য পিতামাতার অবাধ্য হওয়াটা খুবই স্বাভাবিক হয়ে গেছে, তবে এই কাজ ইসলামের শিক্ষার ধারে কাছেও নেই। এর মাধ্যমে আল্লাহর কথারই অমান্য করা হয়। সূরা আল ইসরার এই আয়াতগুলোতে আল্লাহ আমাদের এই শিক্ষাই দেন কিভাবে আমরা পিতামাতার সাথে সদাচরণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আরো হুঁশিয়ার করে দেন, পিতামাতার প্রতি উফ শব্দটিও বলো না। উফ শব্দটি আরবিতে বিরক্তি প্রকাশেরই সর্বনিম্ন স্তর, কিন্তু আমাদের সমাজে দেখা যায় মানুষ বাবা মায়ের সাথে উচ্চস্বরে কথা বলে, ধমক দেয়, কটু কথা শোনায়, এসব কাজে পিতামাতা অনেক কষ্ট পান যা আল্লাহর জ্ঞানের বাইরে নয়। তাই আল্লাহ আমাদের কঠোরভাবে সাবধান করে দেন যেন আমরা সামান্যতম বিরক্তির সাথেও পিতামাতার সাথে কথা না বলি। আল্লাহ তাআলা এর সাথে সাথে আরেকটি বিষয় উল্লেখ করেন, যদি বাবা মায়ের মধ্যে একজন বা দুইজনই বার্ধক্যে উপনীত হয়, এই বিষয়টি এখানে কিভাবে প্রাসঙ্গিক? কারণ আল্লাহ জানেন বার্ধক্যে উপনীত হলে মানুষের আচার আচরণ কিছুটা শিশুদের মতো হয়ে যায়, সে সময় সহজেই সন্তানরা তাদের প্রতি বিরক্ত হতে পারে, তাই বার্ধক্য অবস্থার কথা বিশেষ গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে। নূহ আলাইহিসসালামের দোয়াতে ফেরত আসি, তিনি এরপর বলেন, অর্থ, আল্লাহ আপনি তাদের ক্ষমা করুন যারা বিশ্বাসী হয়ে আমার বাড়িতে প্রবেশ করে। এই লোকেরা কারা এ সম্বন্ধে তিন রকম মত পাওয়া যায়। প্রথমত, এখানে বাড়ি দ্বারা নূহ আলাইহিসসালামের মসজিদ বা উপাসনালয় বোঝানো হতে পারে, অথবা তাদের কথা বলা হতে পারে যারা ইসলামের বাণী গ্রহণ করেছিল, সেই 80 জন অনুসারী, অথবা এমন লোকও হতে পারে যারা হকের পথে এসেছিল এবং নূহ আলাইহিসসালামের খুবই অন্তরঙ্গ সঙ্গী ছিল। এরপর নূহ আলাইহিসসালাম আরও যোগ করেন, তাদেরও ক্ষমা করুন যারা বিশ্বাসী পুরুষ এবং নারী। এখানে যদি শুরুতেই সকল বিশ্বাসী পুরুষ এবং নারীর কথা বলে দেওয়া হতো তাহলে কি যথেষ্ট হতো না? সেক্ষেত্রে সবার কথা একত্রে চলে আসত। নূহ আলাইহিস সালাম নিজে, তার পিতামাতা, তার অন্তরঙ্গ বিশ্বাসী বন্ধুগণ সহ সকল মুমিন। কিন্তু নূহ আলাইহিস সালাম এখানে লোকদের গুরুত্ব অনুসারে আলাদাভাবে উল্লেখ করেন। তিনি আলাদাভাবে তার পিতামাতার কথা বলেন, এরপর বলেন তার খুব কাছের লোকদের কথা, এরপর সাধারণভাবে সকল মুমিন মুমিনার জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন। অতঃপর তিনি দোয়াটি শেষ করেন সেই সকল অবিশ্বাসী যারা নূহ আলাইহিসাল্লামের রিসালাতের বাণী গ্রহণ করেনি তাদের ধ্বংস কামনা করার মাধ্যমে। কিন্তু কেন? এ ব্যাপারে আগে আলোকপাত করা হয়েছে। আল্লাহ ইতিমধ্যেই নূহ আলাইহিসাল্লামকে জানিয়ে দিয়েছেন যে তার কওমের আর কেউ ইমান আনবে না।
وَأُوحِيَ إِلَى نُوحٍ أَنَّهُ لَن يُؤْمِنَ مِن قَوْمِكَ إِلَّا مَن قَدْ آمَنَ فَلَا تَبْتَئِسْ بِمَا كَانُوا يَفْعَلُونَ
অর্থ, আর নূহের কাছে ওহী পাঠানো হলো যে যারা ঈমান এনেছে তারা ছাড়া তোমার কওমের আর কেউ ঈমান আনবে না, সুতরাং তারা যা করে সেজন্য তুমি দুঃখিত হয়ো না। সূরা হুদ আয়াত 36। তাই নূহ আলাইহিস সালাম এখন জানতেন যে মাত্র এই 80 জন অনুসারী ছাড়া আর কেউ দিন গ্রহণ করবে না, আর অবিশ্বাসী কাফেররা এখন শুধু বিশ্বাসীদের উপর চরম অত্যাচার নিপীড়ন চালাবে যেন তারা তাদের হক পথ থেকে সরে আসে। কুরআনের অন্য আয়াতের বর্ণনা অনুযায়ী নূহ আলাইহিসাল্লাম থেকে আরও স্পষ্ট দোয়ার বর্ণনা পাওয়া যায়।
وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا
অর্থ, আর নূহ বলল, হে আমার রব, জমিনের উপরে কোনো কাফিরকে অবশিষ্ট রাখবেন না, আপনি যদি তাদেরকে অবশিষ্ট রাখেন তবে তারা আপনার বান্দাদের পথভ্রষ্ট করবে এবং দুরাচারী ও কাফির ছাড়া অন্য কারো জন্ম দেবে না। সূরা নূহ আয়াত 26-27। সুবহানাল্লাহ, নূহ আলাইহিসাল্লাম বুঝতে পেরেছিলেন মানব সভ্যতা পুনরায় নতুন করে শুরু করতে হবে। আল্লাহ তাআলা সূরা সফফাতে উল্লেখ করেন, অর্থ, আর তার বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম। সূরা সফফাত আয়াত 77। নূহ আলাইহিসাল্লামের দোয়া কবুল হওয়ার পরে যখন কাফেরদের উপরে আল্লাহর পক্ষ থেকে বিশাল আযাব আসে, মহাপ্লাবন হয়, যে প্লাবনে সউচ্চ পর্বতের চূড়া পর্যন্ত পানিতে ডুবে যায়, পুরো মানব সভ্যতা ধ্বংস হয়ে যায়, তখন কেবলমাত্র নূহ আলাইহিসাল্লাম আর তার অনুসারীগণ আর তাদের নৌকায় থাকা বিভিন্ন প্রাণী রক্ষা পায়। পৃথিবীতে এরপর যত মানুষ এসেছে তারা সবাই তাদের বংশধর। এ কারণে নূহ আলাইহিসাল্লামকে বলা হয় আবুল বাশার সানি বা মানব জাতির দ্বিতীয় পিতা। মুফাসসিরদের বর্ণনা অনুযায়ী নূহ আলাইহিসাল্লামের 4 জন পুত্র সন্তান ছিল, যার একজন কাফের ছিল যে মহাপ্লাবনে মারা যায়। তবে বাকি 3 পুত্র সাম, হাম এবং ইয়াফিজ তারা ইমানদার ছিলেন। বর্তমানে পৃথিবীতে থাকা মানব সভ্যতা এই 3 জন থেকেই এসেছে। তাই বলা হয় আদম আলাইহিসাল্লামের পর নূহ আলাইহিসাল্লাম মানব জাতির দ্বিতীয় আদি পিতা। পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।